করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোর শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ও তাআলা যে নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সবচাইতে গুরুত্ব বললেও ভুল হবে না, সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটি নিয়ামত আমাদের সাথে আল্লাহ তাআলার দেয়া রয়েছে তা হলো চোখ। আর এই চোখকে কেন্দ্র করেই অনেক সময় অনেক কবি অনেক কবিতা লিখেছেন, আবার অনেক লেখক গবেষকগণ এই চোখ নিয়ে তাদের নিজ মতামত তাদের কিতাবের মধ্যে পেশ করেছেন। যখন দৃষ্টিভঙ্গির কথা আলোচনা আসে তখন ইশারাটা চোখের দিকেই আসে, যখন হারাম দেখার আলোচনা আসে তখনও এই চোখের দিকে ইশারা আসে, আবার যখন হালাল দেখার আলোচনা করা হয় তখনও আমাদের অন্তর্দৃষ্টি চোখের দিকেই যায়। হারাম দেখা, নাজায়েজ কাজ, এটাও চোখের সাথে সম্পর্কিত, হালাল দেখা, জান্নাতে নিয়ে যাওয়ার কাজ, এটাও চোখের সাথে সম্পর্কিত। আসুন আমরা আমাদের দৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের 18 পারায় সূরা নূরের 18 নম্বর আয়াতে কারিমা এবং 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাবারক তাআলা মানুষের দৃষ্টির ব্যাপারে, দেখার ব্যাপারে, তাকানোর ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন। আয়াতে মোবারকার তর্জমা আমরা শুনে নেই, এরপরে আল্লাহ চায় হাদিসে পাকও শুনব। আল্লাহ নবী রসুল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদের দৃষ্টির ব্যাপারে কি ইরশাদ করেছেন। আমরা যেখানে যাই, যেখানেই থাকি না কেন, যেভাবেই দৃষ্টি পড়ে, যেখানেই পড়ে, যা কিছু দেখি না কেন, এটাকেই আমরা মনে করি বৈধ বা বৈধ বানিয়ে নেই অথবা জায়েজ মনে করে নিই। এই দেখার ব্যাপারে, দৃষ্টির ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের পারা 18 সূরায় নূর আয়াত নম্বর 18-র মধ্যে ইরশাদ করেন, মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন তারা যেন নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে। আল্লাহ তাবারক ও তাআলার ইরশাদে কারিমা আল্লাহ বলেন কি, মুসলমান পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে কিছুটা নিচে রাখে, অর্থাৎ নিচের দিকে ঝুঁকে রাখে বা দৃষ্টি যেন নিচের দিকে দেখে। আচ্ছা, আল্লাহ তাআলা তো এখানে শুধু পুরুষদের জন্য বলেছে, তবে কি মহিলারা তাদের দৃষ্টি উপরে রাখবে? আল্লাহ পাক একই সূরার 31 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি মুসলমান নারীদেরকে নির্দেশ দিন তারা যেন নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে। অর্থাৎ এক আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা পুরুষদের দৃষ্টি নিচু রাখার জন্য বলেছেন, আর এক আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদের মহিলাদেরকে, নারীদের দৃষ্টিকে নিচু রাখার কথা ইরশাদ করেছেন। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি নিজের চোখকে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে, কেয়ামতের দিন তার চোখে আগুন পূর্ণ করে দেবে। অর্থাৎ যে হারাম দেখবে কেয়ামতের ময়দানে, কেয়ামতের দিনে তার চোখ আগুন দ্বারা পরিপূর্ণ করা হবে। এই দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি দেখা এ ব্যাপারে 4টি হাদিসে মোবারকা শুনি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির ব্যাপারে কি ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসাল্লামদেরও মুবারক দৃষ্টি ছিলেন। তাদের দৃষ্টিগুলো কোথায় পড়ত, তারা কি দেখতেন, এরপর যদি দেখি সোনালী যুগ, সাহাবা ইকরামের যুগ, আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকেও এই নিয়ামত দিয়েছেন চোখের মতো দৃষ্টি। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান বা তাদের দৃষ্টিতে কোন জিনিসগুলো দেখতেন, এর পরের যে অংশ বা লোক রয়েছেন আউলিয়া ইকরাম, আল্লাহ পাক তাদেরকেও চোখের মতো নিয়ামত দান করেছেন, তারাও চোখ দিয়ে দেখেছেন। আর সাধারণ মানুষ আমরা, আমাদেরকেও আল্লাহ তাবারক ও তাআলা চোখের মতো নিয়ামত দান করেছেন, আমরাও দেখি। কেউ বা দেখেছেন, দেখার পরে নেককার হয়ে গেছেন, আবার কেউ যখন কাউকে দেখেছেন তো তাদের দেখার কারণে ওই সকল ব্যক্তিদের অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা প্রায় সময় শুনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলাকে আল্লাহ পাক দৃষ্টিশক্তি দিয়েছেন, তাকেও চোখ দিয়েছেন। গাউসে পাক যখন কোনো গুণাগার ব্যক্তির দিকে তাকাতো, তার দৃষ্টি এমন ছিল গুণাগার ব্যক্তি তওবা করে নেককার হয়ে যেত, এমন দৃষ্টি ছিল। আর আমাদের দৃষ্টি যখন হারামের উপরে পড়ে তখন আমাদের আরাম লাগে, অর্থাৎ যখন চোখে হারাম আসে তখন চোখের দৃষ্টি আর কোনো দিকে সরে না, এটাই ভালো লাগে, এটাই মজা লাগে, নফস বলে আরেকবার দেখে নাও। আল্লাহ তাবারক ও তাআলা এই নেয়ামত সবাইকে দিয়েছেন চোখ, যাদের নেই তারা তো দেখেই না, তারা তো দেখার গুণা থেকে হেফাজতে আছেন। কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ চোখের মতো নেয়ামত দিয়েছেন, আমরা চোখ কোন কোন কাজে ব্যবহার করি? হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট হঠাৎ দৃষ্টি পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন ইরশাদ করলেন, তোমার দৃষ্টি ফিরিয়ে নাও, তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, অর্থাৎ জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হঠাৎ দৃষ্টি পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আমাদেরও দৃষ্টি পড়ে যায় রাস্তায়, বাহিরে, ট্রেনে, বাসে, এদিক সেদিকে চলতে ফিরতে, মানুষ হিসাবে আমাদেরও চোখ উঠে যায়, দৃষ্টি পড়ে যায়। আর দৃষ্টি হেফাজত করা এতটাও সহজ নয়। আজকাল তো কোনো দেওয়াল, কোনো দেওয়ার যে আছে আপনার, ওয়াল যে আছে, কোনো পিলার যে আছে, এটা কোনো হেফাজতে নেই। প্রত্যেকটা দেয়ালে 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 হয়তো নারীদের ছবি লাগানো আছে, বাহায়াপনা লাগানো আছে, না হয়তো কোনো অ্যাডভার্টাইজ আছে। তো আমরা দৃষ্টি উঠালেই তার দিকে পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ দৃষ্টি পড়ে গেলে আমরা কী করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার দৃষ্টিকে সেখান থেকে ফিরিয়ে নাও। যখন পড়েই গেছে আর সামনে এমন কিছু চলে আসছে যা দেখাটা তোমার জন্য জায়েজ নেই, তুমি সাথে সাথে দৃষ্টিকে ফিরিয়ে নাও। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাকটি, প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীউল মুর্তদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, একবার দৃষ্টি পড়ার পর পুনরায় দৃষ্টি দিও না, অর্থাৎ যদি হঠাৎ অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নাও, দ্বিতীয়বার আর ভুলেও তার দিকে তাকিও না, কেননা প্রথম দৃষ্টি জায়েজ আর দ্বিতীয় দৃষ্টি জায়েজ নয়। এখানেও আবার দুষ্ট প্রকৃতির কিছু মানুষ আছে, প্রথম দৃষ্টিকে যখন বলা হয়েছে এটাতে কোনো গুণা নেই, এখন এটাকে বিভিন্নভাবে লং টাইম করার চেষ্টা করে, যে যখন একবার পড়লে সেটাকে মানা নেই বা গুণা নেই, তো যখন পড়েই গেছে দৃষ্টি আর একবার দেখি, আল্লাহ তাআলার পানা, এটা বলা হয়নি। তো মনে রাখবেন, আমি নিজ ইচ্ছায় নফসের ধোকায় পরে করি, এর জন্য জবাবদিহিতা করতে হবে। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুসলমান কোনো মহিলার সৌন্দর্যের দিকে প্রথমবার দৃষ্টি দেয়, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি পড়ে যায়, অতঃপর নিজের দৃষ্টিকে নত করে নেয়, আল্লাহ পাক তাকে এমন ইবাদত দান করবেন যার স্বাদ সে পাবে। অনিচ্ছাকৃতভাবে কারো দিকে দৃষ্টি পড়ে গেল, আর যদি সে এটা অনুভব করার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়, আল্লাহ পাক তাকে এমন ইবাদত দান করবেন যার স্বাদ সে পাবে। আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ পাকের বাণী, এটা দৃষ্টি হলো ইবলিশের তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। বাস যে ব্যক্তি আমার ভয় তা পরিহার করল, আমি তাকে এমন ইমান দান করব যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। আর এক জায়গাতে ইরশাদ হয়েছে, হযরত আলা বিন জিয়াদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, নিজের দৃষ্টিকে মহিলাদের চাদরের উপর নিক্ষেপ করো না, কেননা দৃষ্টি অন্তরের কামভাব সৃষ্টি করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। এই চোখ, আমরা শুরুতেই দুটি আয়াতে কারিমা শ্রবণ করলাম। আল্লাহ পাক এক আয়াতে পাকের মধ্যে মুসলমান পুরুষদেরকে তার দৃষ্টি হেফাজতের কথা বলেছেন, আর দ্বিতীয় অপর এক আয়াতে পাকের মধ্যে অর্থাৎ সূরায়ে নূরের 31 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক মুসলমান নারীদের দৃষ্টিকে হেফাজতের কথা বলেছেন, অর্থাৎ তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করে রাখো, নিচের দিকে দেখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে মুবারাকার মধ্যে মুসলমানের দৃষ্টি হেফাজতের কথা বলেছেন। একটি ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে, এক সাহাবী রসুল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসে পাক শুনলেন যে যখন কোনো মহিলার দিকে তোমাদের প্রথম দৃষ্টি পড়ে এবং ওই মহিলাকে দেখা নাজায়েজ হারাম, তখন তোমরা সাথে সাথে তার থেকে দৃষ্টি ফিরিয়ে নিও। ওই সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসে পাক আপনার থেকে আজকেই শুনলাম, কিন্তু আমরা ঈমান তো আরো আগে এনেছি, এতদিন যে হুকুম, এতদিন যে আমরা মুসলমান হওয়ার পরে দৃষ্টি দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি কথা ইরশাদ করলেন, যখন তোমাদের উপরে এই শরীয়তের হুকুম ইরশাদ হয়েছে এখন থেকে চোখের পর্দা করা লাগবে, তো এখন থেকে তোমাদেরকে চোখের পর্দা করতে হবে। অর্থাৎ আজকেই যখন তুমি জানছো যে কোনো মহিলার দিকে তুমি তাকাতে পারবে না, এরপর থেকে তাকাবে তখন তোমার গুনাহ হবে, আর পূর্বের কর্মকাণ্ডের জন্য তুমি চাইলে তওবা করতে পারো, অনুশোচনা অনুতপ্ত হতে পারো রবের দরবারে, আল্লাহ তোমাকে মাফ করে দিক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক দূরের একজন সাহাবি, সে এই হাদিসে পাক শুনল, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কোনো শরীয়তের হুকুম নাজিল করেন বা শরীয়তের বয়ান করেন, মাসলা মাসাইল বয়ান করেন, এটা সাহাবায়ে কিরাম দূর দূরান্তে পৌঁছে দিতেন যে আল্লাহ রসুল এই ব্যাপারে এটা বলেছেন, এই ব্যাপারে এটা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন, তো এই সংবাদ অনেক দূর থেকে একজন লোক শুনল যে আল্লাহ রসুল মদিনায় পৌঁছিয়েছেন, এবং যখন কাফেলা আসলো তার শহর থেকে মদিনায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম তখন তাদেরকে পয়গাম দিয়ে দিলেন যে তোমার শহরে গিয়ে সবাইকে বলবে আমার কথা এবং তাদেরকে কালেমার দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে। যখন মদিনা থেকে ওই কাফেলা ব্যাক করে শহরে চলে গেল, তাদের ওই লোকদের থেকে, সাহাবায়ে কিরাম থেকে যখন দাওয়াত পেলো ইমানের, ওই লোক ইমান আনলো, কালেমা পড়লো, ইমান আনলো, কিন্তু সে মদিনায় আসেনি। মদিনায় না আসার কারণে সরাসরি আল্লাহ রসুলকে দেখেনও নাই আর সে সাহাবিও হয় নাই। সাহাবি হওয়ার জন্য শর্ত ইমান আনা এবং ইমানের সাথে আল্লাহ রসুলকে দেখা, দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেওয়া। প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেল, সে ইমান এনেছে নিজ শহরে থেকে, কিন্তু সে আল্লাহ রসুলের কাছে আসেনি। 10 বছর পরে কেউ তাকে সংবাদ দিল যে আল্লাহ রসুল তোমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুল তোমাকে যেতে বলেছেন। যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে সে দাওয়াত পেয়েছে, খুবই আগ্রহ সহকারে নিজের শহর থেকে মদিনায় সফর শুরু করলেন। দুর্ভাগ্যবশত তারপরেও সে সাহাবি হতে পারেনি, এই কারণে সে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন তখন দেখেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কিরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাজার শরীফে রেখে এরপরে হাতের মাটি ঝাড়তেছে। এমন অবস্থায় সে এসে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন। সে তো জানতো না এত কিছু হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কে, কার কাছে এসেছেন? তো ওই ব্যক্তি বলল যে তার নামও বললেন, আর বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এসেছি, আমি 10 বছর আগে ইমান এনেছি কিন্তু এখন আমার নবীকে আমি দেখিনি। তখন কান্নার খুব একটা রোল পড়ে গেল যে কেমন তোমার ভাগ্য, কেমন তোমার নসিব, 10 বছর ধরে তুমি ইমান আনছো অথচ আল্লাহ রসুলের দিদার করো নি আর তুমি সাহাবিও হতে পারো নি, এইমাত্র আল্লাহ রসুলের দেহ মোবারককে আমরা মাজার শরীফে রেখেছি এবং হাতের মাটি এখনও হাতে লেগে আছে। যাক, এর নসিবে ছিল না। যখন এ দূরে ছিল, যারা তাকে গিয়ে কালেমার ইমানের দাওয়াত দিয়েছেন তাদের থেকে শুনল আল্লাহ রসুলের এই হাদিসে মোবারকা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন প্রথম দৃষ্টি তোমাদের উপরে পড়ে তখন তোমরা দৃষ্টির সাথে সাথে ফিরিয়ে নাও, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া জায়েজ নেই। তিনি ওই ব্যক্তি যখন এই হাদিস শুনে অপর মুসলমান যারা হয়েছে তাদেরকে শেয়ার করলেন, তাদের থেকে একজন ব্যক্তি লজ্জায় ভয়ে খৌফে খোদায় এমন রেখেছে তারা অন্তরে, নিজের চোখ এরপর থেকে যে বন্ধ করেছে আর কখনো চোখ খোলেনি, কেননা পূর্বের ঘটে যাওয়া সকল বিষয়ের জন্য সে লজ্জিত রবের দরবারে। হে মাওলা, আমি এর পূর্বে কতবার জানি কত মহিলার দিকে আমার দৃষ্টি পড়েছে, আর আমি কত মহিলাকে কতবার দেখেছি, আল্লাহ রসুলের হাদিসে মোবারকা এখনই শুনলাম, এরপর থেকে কেউ তাকে চোখ খোলা অবস্থায় আর দেখেনি। সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কেমন ভয় ছিল আল্লাহর, এবং হারাম থেকে বাঁচার মন মানসিকতা তাদের কেমন ছিল, আর দৃষ্টি যেন হারাম না দেখে এ ব্যাপারও তাদের কেমন একটা মন মানসিকতা ছিল নিজেদের মধ্যে। আমরা হয়তো শুনি বারবার, কিন্তু শোনার পরে আমাদের অন্তরে হায়া নামে যে একটা বিষয় কাজ করা দরকার, বা লজ্জা নামে যে বিষয়টা মানুষের মধ্যে থাকা দরকার, এটা লোপ পেয়ে গেছে, কমে গেছে। কমে যাওয়ার কারণে এই বিষয়গুলো আমাদের থেকে বেশি সংগঠিত হয়। একবার বলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম সম্ভবত সিদ্দিকে আকবর বা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে বসা ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম এই সকল সাহাবায়ে কেরামের সাথে একটু ইজি ছিলেন, প্রত্যেকটা পরামর্শ তাদের সাথে করা হতো, সকল বিষয়গুলো তাদের সাথে পরামর্শ করতেন। তো নর্মালি বসা ছিলেন, এর মধ্যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পা মোবারক গুটিয়ে নিলেন, এবং নিজের জুব্বা হোক বা কুর্তা হোক যেটা ছিল এটাকে একটু টেনে সোজা করে নিলেন। বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমি নিজের পাকে গুটিয়ে নিলাম, নিজের কাপড়কে ঠিক করলাম, এই জন্য যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারাও লজ্জা পায়, অর্থাৎ তার লজ্জা এমন ফেরেশতাদের চাইতে উত্তম তার লজ্জা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রসুল নিজের পাকে গুটিয়ে নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়া নিয়ে, তার লজ্জা নিয়ে এভাবে ইরশাদ করেছেন হাদিসে মোবারকার মধ্যে, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নিজেই ইরশাদ করেছেন যে তার হায়া এমন ছিল, তার লজ্জা এমন ছিল। আর এ কারণেই আমাদের অন্তরে লজ্জা একটু কমে গেছে, একটু না বেশিটাই কমে গেছে। কমে যাওয়ার কারণে আজকাল সোশ্যাল মিডিয়ার জমানা, এক বন্ধুর পাশে বসে আর এক বন্ধু সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তা দেখছে, যেমন ইচ্ছা তেমন দেখছে। আচ্ছা, হারাম দেখছে আর একজন মানুষ পাশে, একটা হলো লুকিয়ে গুনাহ করা, লুকিয়ে হারাম দৃষ্টি দেওয়া, আর একটা হলো প্রকাশ্যে হারাম দৃষ্টি দেওয়া। প্রকাশ্যে মানুষ ওই কাজটা তখনই করবে যখন তার লজ্জা উঠে যাবে, আর লজ্জা উঠে যাওয়া এটা ইমানের সাথে সম্পর্ক, লজ্জা কমে যাওয়া এটা ইমানের সাথে সম্পর্ক। এখন যখন কোনো ব্যক্তির লজ্জা উঠে গেছে, লজ্জা শেষ হয়ে গেছে, তখন ওই ব্যক্তি গুনাহের কাজটা প্রকাশ্যে করতে পারে। আজকাল যদি বাহিরে বের হন আপনারা, নিজেরাও দেখেছেন, থ্রি কোয়ার্টারের নামে আজ হাঁটুর উপরে কাপড় পরিধান করছে যুবকরা, অতিরিক্ত না, যাই আছে আছে, তারপরেও যা আছে তারপরও আছে, হাঁটুর উপরে কাপড় ফরস্তরক করছে। আজ লজ্জা না থাকার কারণে, খৌফে খোদা না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে এমন ধরনের হারাম কাজের সাথে জড়িত আছে সমাজের মধ্যে প্রকাশ্যে, কিন্তু তার কোনো নাম দুনিয়ার ভয় আছে না আখেরাতের ভয় আছে, না মানুষকে ভয় পায় না আখেরাতকে ভয় পায়, কোনোটাতেই সে ভয় পায় না। একটা সময় আমাদের সময় অতিবাহিত হয়েছে, হয়তো সিনিয়র যারা আছেন, বড় যারা আছেন, আপনারা জানেন, হাতে ঘড়ি যারা পড়ি আমরা, একটা সময় অতিবাহিত হয়েছে বাবার সামনে ঘড়ি পরায় আসাটা লজ্জাবোধ হতো, অপমানজনক মনে হতো, বাবার সামনে, চাচার সামনে, মামার সামনে, সিনিয়র মুরব্বীদের সামনে হাতে ঘড়ি পরে আসাটা কেমন জানি। যদি হাতে ঘড়ি পরা থাকতো আর রাস্তায় বা বাড়িতে বাবা চাচা মামার সাথে দেখা হতো, এই সকল ছেলেরা হাতকে পিছনে নিয়ে নিত, যেন তারা বুঝতে না পারে আমার হাতে ঘড়ি আছে। এরপরে শুরুতে যখন মোবাইল আসে, মোবাইলকে সেইভে রাখতো, যেন কেউ না দেখে, কেউ যেন না দেখে আমার হাতে মোবাইল আছে, এটা একটা কেমন একটা বিষয় মনে করতো যে না এটা খারাপ একটা বিষয় মনে করবে মুরব্বীরা। এখন এটা তো অনেক দূরে চলে গেছে, এটা তো এখনকার মানুষ মনে জানেই না যে এমন একটা দিন ছিল লজ্জার ব্যাপারে, শরমের ব্যাপারে। এখন মোবাইলে ওপেন রিলস দেখছে, হারাম কিছু দেখছে, বন্ধু বান্ধব একসাথে বসে দেখছে, লাউড স্পিকারে দেখছে, তারপর কোনো শরম লজ্জা আমাদের কাছে নেই। এই লজ্জা কমে যাওয়ার কারণে গুণাটা সহজ হয়ে গেছে, লজ্জা কমে যাওয়ার কারণে, হায়া উঠে যাওয়ার কারণে এখন গুণাটা আমাদের কাছে সাধারণ মনে হয়, কোনো কিছু মনে হয় না। চমৎকার এক ঘটনা রিসালায় কুশারিয়ার মধ্যে এসেছে। শয়তান যে আছে মানুষকে গুণা করানোর জন্য সর্বক্ষণ চেষ্টা করে মানুষকে দিয়ে গুণা করাবে। যখন শয়তান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে ফরিয়াদ করল যে আমাকে এত এমন ক্ষমতা দাও যেন আমি মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারি, তাদেরকে দিয়ে গুণা করাতে পারি, আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা তওবা করবে আমি তাদেরকে মাফ করে দিব, তুমি যতই চেষ্টা করো আমার বান্দা তওবা করবে আমি মাফ করে দিব। শয়তান মানুষের সামনে কেমন ফাঁদ পাতে, যখন আপনি আমি একটা গুণা করি, আমি দুইটা গুনাহের উদাহরণ দিয়েছি, একটা দৃষ্টি আর একটা হলো ফরজ তরক করে হাঁটুর উপরে কাপড় পরিধান করা। আজকাল যুবক বয়সের যারা আছে বা গুনাহের সাথে যারা জড়িত মানুষ, শয়তান এই গুণা করিয়ে নেয় আপনাকে আমাকে দিয়ে, সেটা যে গুণা হোক না কেন। আজ সোশ্যাল মিডিয়া থেকে গুণা হয়, দৃষ্টির কারণে গুণা হয়, অথবা ফরজ তরক করে গুণা হয়, শয়তান গুণা করায় নিজের চেষ্টায়। গুণা করানোর পরে যেই বান্দাকে দিয়ে গুণা করিয়েছে তার সামনেই তার আমল নামাকে এবার পেশ করে, ওই ব্যক্তিকে গুণাগারকেই তার আমল নামা দেখায়, দেখো এই দেখো তোমার আমল নামা দেখো তুমি, এটা কোনো অপরাধ না, অর্থাৎ তুমি শর্ট প্যান্ট পরে বাহিরে বের হয়েছ, এটা কোনো অপরাধ না, এটা সমাজে অ্যাভেলেবেল হচ্ছে। মানে শয়তান আপনার অন্তরে ঢুকে আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি যে গুনাহ করছো এটা ব্যাপারই না, এটা কোনো গুনাহই না, দেখো তুমি আশেপাশে তাকিয়ে তোমার মতো তো অনেকেই করছে, এটা কোনো ব্যাপার হলো নাকি। তখন গুনাহ যে করে সে আন্তরিকভাবে মনে মনে একটা শান্তি পায়, আচ্ছা এমনই তো গুণ, এটা তো সবাই করে। আচ্ছা এখন যদি আপনাদেরকে আমি বলি, রিলস, আপনারা যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে রিলস দেখছেন, বেপর্দা কোনো মহিলার ভিডিও দেখছেন, এটা কি জায়েজ আছে? এখন আপনি এটা আপনার অন্তর আপনাকে সায় দিবে এটা যে রিলস দেখে না, স্মার্টফোন যার কাছে আছে সে রিলস দেখে না, এটাও মেনে নিতে হবে? আপনাকে শয়তান এখন এই ধোকা দিচ্ছে যে এটা তো দেখবেই, যেটা শরিয়াত প্রকাশ্যে দেখা নিষেধ করছে সেটা স্ক্রিনে দেখাও তো নিষেধ রয়েছে। আপনার যেই অনুভূতিটা, যেই চিন্তা চেতনাটা সরাসরি দেখলে আসবে সেটা মোবাইলে দেখলেও আসবে। এখন শয়তান ধোকা এভাবে দেয়, ধোকা দিয়ে আপনাকে দিয়ে তো গুণা করিয়ে নিয়েছে, আপনি তো রিলস দেখছেন, বেহায় আপনা দেখছেন, হারাম জিনিস দেখছেন। এখন আবার শয়তান বলবে আপনাকে এসে, যখন আপনি মনে মনে অনুশোচনা হবেন, অনুতপ্ত হবেন, তখন শয়তান বলবে ভাই এত চিন্তার তো কিছু নেই, যার কাছে স্মার্টফোন আছে সে রিলস দেখবে, এটাই স্বাভাবিক, আর তুমিও দেখছো, এত এত ভয়ের কি আছে, আহামরি কি করেছো তুমি, কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার, এটা তুমি ছেড়ে দাও। তখন আবার ওই ব্যক্তি নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, আবার এখানে ঢুকে যায় হারাম কাজের মধ্যে। এই জন্য শয়তান অদাবদ্ধ, শয়তানও প্রতিজ্ঞা করছে যে আমি বান্দাকে দিয়ে গুণা করিয়ে ছাড়বো, তবে রব্বে কারিমের দয়া আমাদের প্রতি, যদি ভুল হয়ে যায়, গুনাহের মতো কাজ আমরা করে ফেলি, এরপরে যদি তওবা করতে পারি আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে মাফ করে দিবে। এখন গুণাহ করার পরে তওবা করারও তো মন মানসিকতা থাকতে হবে, যখন তওবা করার মন মানসিকতা থাকবে তখন বান্দা তওবাই করবে, আর তওবা যে করবে তার থেকে গুণা কমে যাবে, আর যে গুণা তার ধীরে ধীরে কমতে থাকবে, একদিন সে নেককার হয়ে যাবে। এখন তো তওবা করারই মন মানসিকতা আমাদের নেই। এখন এটা বলি, শয়তান এখানেও ধোকা দেয় আমাদেরকে, তওবা, আচ্ছা আগামী শুক্রবার থেকে, আচ্ছা তওবাই তো করবো না আগামী রমজান থেকে, আচ্ছা তওবাই তো করবো না আর একটু বয়স হলে, আচ্ছা তওবাই তো করবো না দাড়ি রাখি, তওবাই তো করবো না হজ করে নেই। করবেন, কয়জনের ভাগ্যেই বা হজ আছে, কয়জনের ভাগ্যেই বা একমুষ্টি দাড়ি আছে, কয়জনের ভাগ্যেই বা আগামী শুক্রবার আছে। এই জন্য তওবারও মন মানসিকতা আমাদের হয় ওঠে না, এই কারণে শয়তান পিছনে লেগে আছে। তো লজ্জা অনেক বড় একটা ব্যাপার, বিষয় ইমানের সাথে সম্পর্কিত, এটাও আমাদের থাকা দরকার। চোখের হেফাজত, দৃষ্টি, যেটার ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের আয়াতে কারিমা শুনলাম, হাদিসে মোবারকা শুনলাম, এত গুরুত্ব রয়েছে দৃষ্টির ব্যাপারে। মানুষের অন্তরে গুণা, ব্যভিচার, এই যে গুণাটা, এটা শুরু হয় দৃষ্টির মাধ্যমেই। যখন এই দৃষ্টিটা কারো উপরে পড়ে, পড়ার আগে তো আপনার কুদৃষ্টি ছিল না, দৃষ্টি তো আপনার ভালোই, যখন সেটা কারো উপরে গিয়ে কু হয়ে গেছে, তখন এটার নাম হয়ে গেছে কুদৃষ্টি। আর এই কুদৃষ্টি আপনার অন্তরে ধীরে ধীরে গুণা জন্ম দেয়, আস্তে আস্তে গুণাহের চিন্তাধারা আপনার অন্তরের মধ্যে আসে, এরপরে মানুষ গিয়ে এই খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। তো এই দৃষ্টি যখন কারো হেফাজত হয়ে যাবে, দৃষ্টি ভালো হয়ে যাবে, দৃষ্টি দিয়ে ভালো কিছু দেখবে, হারাম দেখা থেকে বিরত থাকবে, তখন হয়তোবা তার গুনাহ করাটা অর্থাৎ গুনাহের মাত্রাটা কম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের দৃষ্টিকে হেফাজত করার চেষ্টা করবে, আল্লাহ পাক তার ঈমানকে হেফাজত দান করবেন। আরও বলেন, যে ব্যক্তি তার দৃষ্টিকে লুকিয়ে রাখবে, লুকানো অর্থাৎ নিচু করে রাখবে, আল্লাহ পাক তার সকল গুণাকে এর উসিলায়, অর্থাৎ এই যে আল্লাহর ভয়ে কোনো খারাপ কিছু না দেখে দৃষ্টিকে নিচু রাখলো, আল্লাহ পাক এই ভয়ের কারণে তার আমল নামা থেকে সকল গুণাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাত লিখে দিবেন। কুদৃষ্টি দেওয়ার কারণে হয়তো কিছু সময়ের জন্য শয়তানের ধোকায় ভালো কিছু অনুভব করে, সে বুঝে এটা নফস খুশি হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইরশাদে কারিমা যদি কেউ এমনটা করে তবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরপরে কিবলা শাইখে তরিকাত আমির হেলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে যে নেক আমল রিসালা দিয়েছেন প্রতিদিন আমল করার জন্য, এর মধ্যেও তিনি উল্লেখ করেছেন, একটি প্রশ্ন রেখেছেন, আজকে আপনি কুদৃষ্টি দেওয়া অর্থাৎ কারো ঘরে উকি মারা, কারো প্রয়োজন ছাড়া কারো বাড়িতে গিয়ে উকি মারা বা এমন দৃষ্টি দেওয়া থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করেছেন কিনা, যদি না করে থাকি আমরা নিজের দৃষ্টিকে হেফাজত করি। সর্বপ্রথম মানুষের গুণা চোখের দৃষ্টি থেকেই শুরু হয়, প্রথম দেখে, এরপরে অন্তরে জায়গা করে, সেটা টাকার লোভ হোক বা নারীর লোভ হোক, যেটাই হোক না কেন আগে দেখে, দেখার পরে সেটা অন্তরে অনুভব করে, হ্যাঁ এটা প্রয়োজন আমার বা এটা লাগবে আমার, এটা দরকার আমার, এরপরে গিয়ে সেই খারাপ কাজটার সাথে জড়িত হয়। এজন্য নিজের দৃষ্টিকে হেফাজত রাখার চেষ্টা আমরা করি। একে হাদিসে পাক চমৎকারভাবে ইরশাদ করা হয়েছে যে আগের দিনের বুজুর্গণে যা দিন যারা ছিলেন, আমাদের পূর্বের আকাবির যারা ছিলেন বা ওলামা একরাম যারা ছিলেন, তারা নিজেদের দৃষ্টিকে হেফাজতের কেমন চিন্তাভাবনা করতেন, কেমন মন মানসিকতা রাখতেন, যখনই তারা তাদের চোখের সামনে এমন কোনো বিষয় চলে আসতো যে বিষয়গুলো দেখা হারাম রয়েছে, তখন আল্লাহ তাআলা নেক বান্দারা নিজেদেরকে সেই স্থান থেকে পরিত্যাগ করে নিতেন, অর্থাৎ সেই রাস্তাই তারা পরিবর্তন করে দিতেন, যদি সেখান থেকে চলে যাওয়ার দরকার হয় তো সেখান থেকে চলে যেতেন। আবার কখনো কখনো বলা হয় আল্লাহওয়ালা ব্যক্তিরা হারাম দেখা যদি মনে হয় কি এখানে গেলে হারাম দেখবে, তারা সেখানে যেতেন না। এমনকি এক আল্লাহর ওলির ব্যাপারে এসেছে যে এক মসজিদে যাওয়ার সময় তার চোখের সামনে এমন কোনো মহিলা আসতো মসজিদে যাওয়ার সময়, তো সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে মসজিদে আসতো, তারপর ওই রাস্তা দিয়ে আসতো না যে রাস্তায় মহিলা দৃষ্টিগোচর হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টির ব্যাপারে ইরশাদ করতে গিয়ে একবার ইরশাদ করেন চমৎকারভাবে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এই বিষয়টা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার সেই জমানার মহিলাদের ব্যাপারে ইরশাদ করলেন যে নারীদের কি হয়ে গেল, তারা পুরুষদের বরাবর চলে রাস্তায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বললেন যে নারীদের কি হয়ে গেল, রাস্তায় পুরুষদের বরাবর চলে। এই কথা ইরশাদ করার পর থেকে বর্ণনাকারী বলেন মহিলারা এরপর থেকে কখনো পুরুষের বরাবর হাঁটতো না, এমনকি এক সাইড হয়ে হাঁটতো। কিভাবে সাইড হয়ে হাঁটতো? এমনভাবে হাঁটতো দেয়ালের পাশ দিয়ে, তাদের কাপড় দেয়ালে লেগে যেত, মহিলারা এমনভাবে হাঁটতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই ঘোষণার পর, এই কথার পর মহিলাদেরকে আর কখনো পুরুষদের বরাবর হাঁটা, পুরুষদের সাথে হাঁটা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটা কখনো দেখা যায়নি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন যে হুকুম ইরশাদ করতেন, যখন যে শরীয়তের বয়ান করতেন, যখন যে ইসলামের হুকুম আহকামগুলো বয়ান করতেন, ওই জমানার সোনালী যুগের নারী হোক বা পুরুষ হোক সাহাবিরা এমনভাবে মেনে নিতেন, ওই কাজটা দ্বিতীয়বার আর তাদেরকে করতেই দেখা যেত না। আল্লাহ পাক চোখ দিয়েছেন তার নিয়ামত দেখার জন্য, আল্লাহ পাক চোখ দিয়েছেন কোরআনকে দেখার জন্য, আল্লাহর ঘর মসজিদের জিয়ারত করার জন্য, আল্লাহর ঘর মক্কাকে জিয়ারত করার জন্য, নবীর রওজা মদিনাকে জিয়ারত করার জন্য, ভালো কিছু দেখার জন্য, আল্লাহ তাআলার কুদরতকে দেখার জন্য, নিয়ামতকে দেখার জন্য এই দৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন। সেই দৃষ্টি যদি আমরা হারাম কাজে ব্যয় করি তবে এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে। আজ আমরা লুকিয়ে লুকিয়ে যাই কিছু দেখি না কেন, যখন ঘরে চলে যায় অন্ধকার রুম থাকে আর মোবাইল হাতে থাকে, সোশ্যাল মিডিয়াতে রিলসে যা ইচ্ছা আপনি দেখতে পারেন, কালকে আমাদের ময়দানে যখন আপনার মা বাবা, আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পীর মুর্শিদ ওস্তাদ সবাই থাকবে, যার পিছনে নামাজ পড়তেন ইমাম সাহেব থাকবে, সেখানে আপনাকে কালকে আমাদের ময়দানে আমলনামা দেখানো হবে। জি, আপনি কখন কোন দিন কয়টায় কোন সময় কোন জায়গায় কোন স্থানে কোন খারাপ কাজের সাথে জড়িত হয়েছেন, কোন খারাপ দৃশ্য দেখেছেন মোবাইল সেটের মাধ্যমে, ওটা আপনাকে দেখানো হবে। আপনি আপনার ইচ্ছা থাকবে না, তারপরেও মা বাবা ওস্তাদ সার্গিত যারা আপনাকে সম্মান করত, চিনত, জানত, ভালোবাসত, সবার সামনে আপনাকে আপনার আমলনামা দেখানো হবে, আপনাকে দেখতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, জি আমার দ্বারা এটা হয়ে গেছে। কুদৃষ্টি দেওয়ার মতন এই জঘন্যতম গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কুরি জেনু এমন আমল রাখি ও জান্নাতে মোরে সুখ।